বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো, এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 1 আগস্ট, 17 শ্রাবণ এবং ফার্সি 10 মুরদত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইহুদিবাদী ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দেয়। আফ্রিকান দেশগুলোর মধ্যে বিরোধ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে গ্রামে গ্রামে ডেল্টা ভেরিয়েন্ট করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এর ফলে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির অভিষেক হচ্ছে 3 আগস্ট। আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাবেন সর্বোচ্চ নেতার। তুরস্কের দাবানল নেভাতে অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে ইরান, জানালেন প্রেসিডেন্ট এরদোগান। বিমানটি একসঙ্গে পানি ঢালবে 30 টন। বাংলাদেশে শোকের মাস আগস্ট শুরু। 15 আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িতদের তথ্য উদ্ঘাটনের প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ভারত ও চীনের মধ্যে সামরিক সংলাপে হট স্প্রিং, গোগ্রা এবং পূর্ব লাদাখ থেকে দুদেশের সেনা প্রত্যাহারের উপর জোর নয়াদিল্লির। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই আগামী মঙ্গলবার তার দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে আনুষ্ঠানিকভাবে দেশের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেবেন। অভিষেক অনুষ্ঠানে সাইয়েদ ইব্রাহিম রাইসি ইরানের 13তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ নেতার কাছ থেকে অনুমোদন গ্রহণ করবেন। অনুষ্ঠানে ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই এবং ইব্রাহিম রাইসি ভাষণ দেবেন। এছাড়া ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আগামী 5 আগস্ট শপথ নেবেন। এই উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন অনেক দেশের প্রেসিডেন্ট এবং মন্ত্রী পর্যায়ের অতিথি। ইরানের জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হবে। গত 18 জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাইয়েদ ইব্রাহিম রাইসি শতকরা 62 ভাগ ভোট পেয়ে ভূমিধস বিজয় লাভ করেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন। তুরস্কের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নেভাতে ইরান দমকল বিমান পাঠিয়েছে বলে খবর দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান। তিনি দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনের জন্য মঙ্গলবার তুরস্কের
আন্তালিয়া প্রদেশের মানাভগাত শহরে পৌঁছে একথা জানান। এরদোগান বলেন, আজারবাইজান, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নি নির্বাপক বিমান এসে পৌঁছার ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইরানের দমকল বিমানের ছবিসহ একটি টুইটার বার্তা প্রকাশ করেছে। এ ছবিতে দেখা যাচ্ছে, তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এক্সাজ নৌঘাঁটিতে ইরানের একটি ইলিউশন 76 বিমান অবতরণ করেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরানের বিমানটি একসঙ্গে 30 টন পানি বহন করতে পারে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় 17টি প্রদেশের অন্তত 70টি এলাকার জঙ্গলে দাবানল ছড়িয়ে পড়েছে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গত 24 ঘণ্টার সেনা অভিযানে বিদেশি জঙ্গি সহ 131 তালেবান সদস্য নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাবুল থেকে IRIB এই তথ্য জানিয়েছে। ওই মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের 8টি প্রদেশ, বিশেষ করে হেরাত, কান্দাহার ও গজনিতে গত একদিনের সেনা অভিযানে এসব তালেবান নিহত ও অপর 62 জন আহত হয়েছে। অভিযানে তালেবানের পেতে রাখা বেশ কয়েকটি মাইন ফিল্ড ধ্বংস করা হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির বাদাকশান প্রদেশে তালেবানের হয়ে লড়াই করা 2টি চেচেন নাগরিককে হত্যা করার দাবি করেছে। আফগান বার্তা সংস্থা আওয়ার খবরে বলা হয়েছে, শনিবার বাদাকশান প্রদেশের ইয়াওয়ান জেলায় চালানো এক বিমান হামলায় অন্তত 21 তালেবান সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে 3 জন কমান্ডার ও 2 চেচেন নাগরিক ছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িতদের তথ্য উদ্ঘাটনের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দলের লোক কি করে জড়িত থাকল। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 আগস্টের হত্যাকাণ্ডের জন্য জেনারেল জিয়াউর রহমানকে পুনরায় অভিযুক্ত করে বলেছেন, ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটা একদিন বের হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে শোকের মাস আগস্টের প্রথম দিনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচিতে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অংশ নেন। তার পিতার হত্যা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই হত্যার বিচার হয়েছে, তবে এই ষড়যন্ত্রের পেছনে কারা ছিল একদিন সেটাও আবিষ্কার হবে, কিন্তু আমাদের কাজ একটা ছিল, প্রত্যক্ষভাবে যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার করা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় বিস্ময় প্রকাশ করে বলেন, আমার অবাক লাগে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দলের যারা ছিল তারা কি করে জড়িত থাকলো। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকুরি দেয়, ব্যবসা করার সুযোগ দেয়, বিপুল অর্থের মালিক করে দেয়। জিয়ার পথ ধরে জেনারেল এরশাদ এই খুনিদের রাজনীতি করার সুযোগ দেয়, রাষ্ট্রপতি প্রার্থী হবার সুযোগ দেয়, এমনকি ভোট চুরি করে পার্লামেন্টের মেম্বার করে। তার থেকে এক ধাপ উপরে গিয়ে খালেদা জিয়া খুনি রশিদকে পার্লামেন্টে বসায় বিরোধী দলের নেতার চেয়ারে, আর এক খুনিকে পার্লামেন্টে মেম্বার করে এবং তাদেরকে পুরস্কৃত করে। প্রধানমন্ত্রী বলেন, বাবা মা ভাই সব হারিয়েছি, কিন্তু একটা আদর্শকে নিয়েই পথ চলি, যে কথাগুলো ছোটবেলা থেকে বাবার বুকে শুনেছি সেই স্বপ্নটাকে আমার বাস্তবায়ন করতে হবে, বিশ্ব দরবারে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে মতিয়া চৌধুরী দুস্থ কৃষকদের মধ্যে খাদ্য বিতরণ করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে প্রতি মাসে 1 কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই পরিকল্পনার সমালোচনা করে বিএনপি বলেছে, টিকা প্রাপ্তির নিশ্চয়তা ছাড়া এ ধরনের ঘোষণা প্রতারণা ছাড়া কিছু নয়। আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে আজ এই সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব। সভার সিদ্ধান্তের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার এখন পর্যন্ত টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে দিতে পারেনি। টিকা প্রাপ্তির কোনো নিশ্চয়তা ছাড়াই প্রতি মাসে 1 কোটি ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার, যা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। প্রতি মাসে 1 কোটি ডোজ দেওয়ার জন্য টিকা প্রাপ্তির উৎস সরকার এখন পর্যন্ত জানাতে পারেনি। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়াতে ই রাবণ ব্যবহার করছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকা বিজেপি কর্মীদের ই রাবণ বলে অভিহিত করে বলেন, তাদের মোকাবেলায় দলীয় কর্মীদের সতর্ক করা হয়েছে। অখিলেশ বলেন, বিজেপি উত্তরপ্রদেশে 2022 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রচারণা ও বিদ্বেষ ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ই রাবণদের ব্যবহার করছে। তিনি তার দলীয় কর্মীদের বিজেপির পক্ষ থেকে নিজ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়বস্তু সম্পর্কে সতর্ক করেছেন এবং তাদের শৃঙ্খলাবদ্ধ হতে বলেছেন। ভারত ও চীনের মধ্যে 12তম সামরিক সংলাপে ভারত হট স্প্রিং, গোগ্রা এবং পূর্ব লাদাখের বিভিন্ন পয়েন্ট থেকে অবিলম্বে দুদেশের সেনা প্রত্যাহারের উপরে জোর দিয়েছে। কমপক্ষে 3.5 মাসেরও বেশি সময়ের ব্যবধানে দুদেশের মধ্যে সীমান্তে অচলাবস্থা সমাধানের লক্ষ্যে শনিবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারত ও চীনের মধ্যে দ্বাদশ রাউন্ডের সামরিক পর্যায়ের সংলাপে ভারত হটস্প্রিং, গোগ্রা এবং পূর্ব লাদাখের বিভিন্ন পয়েন্ট থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারের উপরে জোর দিয়েছে। আজ রোববার বেসরকারি হিন্দি টিভি চ্যানেল এনডিটিভি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, গতকাল শনিবার সকাল 10:30 নাগাদ উভয় দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠক শুরু হয় এবং সন্ধ্যে 7:30 পর্যন্ত তা স্থায়ী হয়। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। আলোচনার আগে বিভিন্ন সূত্র বলেছিল যে ভারত সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পর্কে ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদী। ভারত ধারাবাহিকভাবে জোর দিয়ে আসছে যে দুপক্ষের মধ্যে একটি সামগ্রিক সম্পর্কের জন্য দেবসাং, হটস্প্রিং এবং গোগ্রা সহ সমস্ত বকেয়া সমস্যা সমাধান করা প্রয়োজন। দুদেশের মধ্যে দ্বাদশ রাউন্ডের বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেহতে অবস্থিত 14 কোরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল পিজিকে মেনন ও বিদেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পূর্ব এশিয়া নবীন শ্রীবাস্তব। অন্যদিকে চীনের পক্ষে প্রতিনিধিত্ব করেন সেদেশের সেনাবাহিনীর ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার জিউ কিউলিং। দ্বাদশ রাউন্ডের সামরিক আলোচনার প্রায় 2 সপ্তাহ আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাজিকিস্তানে আয়োজিত এসসিও বৈঠকে স্পষ্টভাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে বলেছিলেন, পূর্ব লাদাখের অব্যাহত অচলাবস্থা দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে। একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের কোনো চেষ্টা হলে ভারত তা মেনে নেবে না বলেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে জানিয়েছিলেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ফিলিস্তিনের অধিকৃত আল কুদস জেরুজালেম শহরে শেখ জাররা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আয়োজিত একটি সমাবেশে হামলা ও ধরপাকড় অভিযান চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা। শেখ জাররা শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি নাগরিকদের বহিষ্কার করার চেষ্টা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের শেহাব নিউজ এজেন্সি প্রকাশিত ফুটেজে দেখা যায়, শেখ জাররা শরণার্থী শিবিরের সমস্ত এলাকায় ইহুদিবাদী সেনারা দাপিয়ে বেড়াচ্ছে এবং একজন বিক্ষোভকারীকে জোর করে মাটিতে ফেলে চেপে ধরেছে। ফিলিস্তিনের অন্য কয়েকটি গণমাধ্যম যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যায়, বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের ওপর ইসরায়েলি সেনারা ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালাচ্ছে। এদিকে ফিলিস্তিনের মাআন বার্তা সংস্থা জানিয়েছে, ইহুদিবাদী সেনারা শরণার্থী শিবিরের প্রবেশপথ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। শরণার্থী শিবিরের বাসিন্দাদের ছাড়া অন্য কাউকে সেখানে তারা প্রবেশ করতে দেয়নি। ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের গ্রামাঞ্চল থেকে তাকফিরি সন্ত্রাসবাদী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করেছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদাশাবি। দিয়ালা প্রদেশের সঙ্গে প্রতিবেশী ইরানের সীমান্ত রয়েছে। অভিযানের কমান্ডার তালিব আল মুসাবি এক বিবৃতিতে বলেছেন, তার বাহিনীর যোদ্ধারা এরই মধ্যে দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার উত্তরাঞ্চলে পৌঁছে গেছে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে বাকুবা শহরের দূরত্ব 50 কিলোমিটার। তিনি বলেন, হামরিন উপত্যকায় একটি এলাকা থেকে এরই মধ্যে হাশদা শাবির যোদ্ধারা অভিযান চালিয়ে দায়েশকে হটিয়ে দিয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় লোকজনের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল দায়েশ সন্ত্রাসীরা। তিনি জানান, অভিযান সফলভাবে সম্পন্ন করেছে তার বাহিনী। তিউনিশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল আন-নাহদার নেতা রাশেদ ঘানুচি বলেছেন, তার দেশে স্বৈরশাসনের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ঘটনাকে হুমকি মনে করছে সংযুক্ত আরব আমিরাত। এজন্য তারা তিউনিশিয়ার চলমান রাজনৈতিক সংকটকে সমর্থন করছে। তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ গত রোববার আকস্মিকভাবে প্রধানমন্ত্রী হিচেম মেচিচি সহ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করেন এবং দেশের জাতীয় সংসদ এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আলজেরিয়া সরকার জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দিতে হলে অবশ্যই ফিলিস্তিনি সরকারের প্রতি এই ইউনিয়নের জোরালো সমর্থন থাকতে হবে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রোয়াজমান হোসেন।
আলজেরিয়া সরকার জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দিতে হলে অবশ্যই ফিলিস্তিন সরকারের প্রতি এই ইউনিয়নের জোরালো সমর্থন থাকতে হবে। ইসরায়েল আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা পেলেও ওই মহাদেশের ১৩টি দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, ইরিত্রিয়া, সেনেগাল, তানজানিয়া, নাইজার, কোমোরোস, গ্যাবন, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, লাইবেরিয়া এবং সিশেল অ্যান্ড নাইজার এই ইউনিয়নের পর্যবেক্ষক হিসেবে ইসরায়েলকে অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেছে। এ দেশগুলো বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে আলজেরিয়া যে পদক্ষেপে নেবে তার প্রতি তাদের সমর্থন থাকবে। এর আগে নামিবিয়া সরকারও ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার বিরোধিতা করে বলেছিল, এই পদক্ষেপ আফ্রিকান ইউনিয়নের নীতিমালা ও লক্ষ্যের পরিপন্থী। ইসরায়েলের বিরুদ্ধে আফ্রিকার ১৪টি দেশের এই শক্ত অবস্থান থেকে বোঝা যায়, ইসরায়েল আফ্রিকার বিভিন্ন সংস্থার সাথে সংযুক্ত হওয়ার পাশাপাশি সুদান ও মরক্কোর মতো আফ্রিকার অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার জন্য ব্যাপক চেষ্টা চালালেও বহু দেশ ইসরায়েলের এই আবেদনে সাড়া দেয়নি। বাস্তবতা হচ্ছে, গত ২০ বছর ধরে ইহুদিবাদী ইসরায়েল আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা পাওয়ার জন্য এবং ওই অঞ্চলের সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে আসছে। সুদান ও মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইসরায়েল এটাকে আফ্রিকান ইউনিয়নে প্রভাব বিস্তারের জন্য বিরাট সুযোগ হিসেবে দেখছে এবং নিজের প্রভাবকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ওই ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা পায়। কিন্তু আলজেরিয়ার নেতৃত্বে আফ্রিকার বহু দেশ ইসরায়েলকে এই পদ দেওয়ার তীব্র বিরোধিতা করে এই ইউনিয়ন থেকে ইসরায়েলকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লা মামরা বলেছেন, অন্য দেশগুলোর সঙ্গে কোন রকম পরামর্শ না করেই ইসরায়েলকে এই ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে, তাই আমরা এ ব্যাপারে নীরব বসে থাকতে পারি না। এর আগেও ইসরায়েল আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছিল, কিন্তু ২০০২ সালে সেই মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল। গত ২২ জুলাই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, তারা আফ্রিকান ইউনিয়নে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে গ্রামে গ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এদিকে চিকিৎসার ব্যয় ভার মেটাতে না পেরে অনেক রোগীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন স্বজনরা, ফলে বাসায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের গ্রামে গ্রামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনার ডেল্টা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের শেষ মুহূর্তে নিয়ে আসা হচ্ছে শহরে বা রাজধানীর হাসপাতালে। এই অবস্থায় শেষ পর্যন্ত তাদের অনেকেই দু একদিনের বেশি বাঁচিয়ে রাখা যাচ্ছে না, ফলে বাড়ছে মৃত্যুর সংখ্যা।
যারা মারা যাচ্ছে এরা বেশিরভাগই আসছে গ্রাম থেকে এবং আসছে একেবারে শেষ পর্যায়ে।
হাসপাতালের শয্যা সংকট, আইসিইউ সংকট আর অক্সিজেন সংকটের বিষয় এখন নিজেদের দুর্ভাগ্য বলে মেনে নিয়েছে ভুক্তভোগীরা।
আইসিইউর জন্য কিন্তু চার দিন পরে আমার আম্মা মারা গেছে, কতক্ষণ কোনো আইসিইউ পাই নাই।
যে পরিমাণ অক্সিজেন লাগতেছে বা লাগছে আমরা ওইভাবে পাচ্ছি না।
আর আইসিইউ তে বলছে যে 10 রোগীর পরে আইসিইউ তে চান্স পাওয়া যাবে।
এদিকে চিকিৎসার ব্যয়ভার পেটাতে না পেরে অনেক রোগীকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন স্বজনেরা, ফলে বাড়িতেও বাড়ছে মৃত্যুর সংখ্যা।
দৈনিক 3-4 হাজার টাকা দরকার পড়ে। ইঞ্জেকশনগুলো আমার কিনে আনতে হয়, ওষুধগুলো কিনে আনতে হয়, তিনটা লোক খাওয়া যাওয়া খাওয়ান লাগে, টাকা লাগে।
সকালবেলা আমার বাড়ির মধ্যে ফোন দিয়েছিলাম, আমার ভাই বলছে টাকা পয়সা যদি ম্যানেজ করতে পারো রাখো, না পারলে এখনই নিয়ে যাবো, এখন টাকা ছাড়া তো কিছু হইতে পারতেছে না।
রোগীটা আপনার উত্তরা একটা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করাইছিলাম, রাত্রেবেলা উনি ডাক্তার বলতেছে ওনার করোনা পজিটিভ। তো পজিটিভ বলার পরে ওইখানে আপনার ব্যয়ভার 65,000 টাকা রাখছে একদিনে।
লকডাউন থাকার কারণে আমার ইনকামটা বন্ধ, আমি বিজনেস করতে আমার বিজনেসও বন্ধ। আসলে আমাদের জমানো যে টাকা ছিল অনেক টাকাই আসলে আমি শেষ করে ফেলছি, এখন আমি আসলে ঋণগ্রস্ত হয়ে গেছি।
এরকম অবস্থায় দেশের বিশিষ্ট নাগরিক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আজ বলেছেন, করোনা পরিস্থিতিতে সরকারের ভুলের কারণে মানুষ মরছে। আজ রোববার দুপুরে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য কেন্দ্রে এক নাগরিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের ভুলের কারণে মানুষ মরছে, সরকারের ভুলের কারণে শিক্ষা ধ্বংস হচ্ছে, সরকার ভুল পথে হাঁটছে। ভুল পথে হাঁটলেও সংশোধন করা যায়, কিন্তু সরকারের সংশোধন করার কোনো ইচ্ছা নেই। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজনৈতিক দলকে ছোট করা ছাড়া সরকারের আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। প্রধানমন্ত্রীর কথা আর কাজে মিল নেই। সরকার আজ যেটা বলছে কাল সেটা মানছে না। সরকার লকডাউন করেছে, নিজেই লকডাউন মানছে না। লকডাউন মানার জন্য গরিব মানুষদের উপরে অত্যাচার করছে। কলকারখানা খোলার ব্যাপারে দ্বিমত নেই উল্লেখ করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, কলকারখানা খোলার ব্যাপারে কতগুলো নিয়ম আছে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে, টিকা দিতে হবে, গার্মেন্টস মালিকদেরও দায়িত্ব আছে, তারা তো শ্রমিকদের টিকা দিয়ে কারখানা চালাতে পারে। যে শ্রমিকের কাঁধে ভর করে তারা এতদিন এত লুটপাট করেছে, বেগমপাড়া করেছে, মালয়েশিয়ায় বাড়ি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, সেই শ্রমিকদের জন্য টিকার টাকা তারাই জোগাড় করে দিতে পারেন। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, সরকারের অদূরদর্শিতা, জনগণকে তুচ্ছতাচ্ছিল্য মনে করা এবং সরকারের বাণিজ্যিক স্বার্থ, এই তিনটি কারণে বাংলাদেশ আজ বিপদগ্রস্ত। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, এখন রয়েছে আসমাউল হোসনা।
আসমাউল হোসনা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 41তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হোসনার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল জালিল। মহান আল্লাহর জুল জালাল নাম থেকে এসেছে এই নাম। এই নামের অর্থ মহান বা বড় ও গৌরবময় বা জাঁকজমকপূর্ণ। মহান আল্লাহর জালালি নামগুলো গৌরব, ঔজ্জ্বল্য, শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব এইসব তুলে ধরে। এসব নামের মাঝে মহান আল্লাহর ক্রোধ, পরাক্রম ইত্যাদির প্রকাশ রয়েছে। যেমন কাহার, কাবিদ বা কাবিজ, এসব নাম মহান আল্লাহর সৌন্দর্যবাচক বা জামালি নামের বিপরীত। জামালি নামগুলো মহান আল্লাহর দয়া, দাক্ষিণ্য, আনন্দ ইত্যাদি তুলে ধরে। মহান আল্লাহর এসব নামের মধ্যে রয়েছে রাহিম, লাতিফ, নূর, হাদি, রাজ্জাক ইত্যাদি। জামালি নাম মহান আল্লাহর প্রতি নৈকট্যের অনুভূতির মাধ্যমে বান্দাকে আকৃষ্ট ও প্রেমাসক্ত করে। অন্যদিকে জালালি নামগুলো মহান আল্লাহর প্রতি বান্দার মনে ভয়, সমীহ ও আতঙ্ক এসব সৃষ্টি করে যে আল্লাহ তার কাজ ও কথা পর্যবেক্ষণকারী। জামালি নামগুলো আকর্ষণবাচক ও জালালি নামগুলি বিকর্ষণবাচক হলেও এই দুই ধরনের নামই আসলে পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অন্য কথায়, মহান আল্লাহর জালালগুলো জামালবিহীন নয় এবং জামালগুলোও জালালবিহীন নয়, এসব নামই পরস্পরের সমান্তরাল।
মহান আল্লাহ সূরা আর রহমানের 26 নম্বর আয়াতে বলেছেন, পার্থিব বা ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তায় টিকে থাকবে। অনেকেই এই আয়াতের ব্যাখ্যায় বলেন, মহান আল্লাহর দয়া ও করুণা এবং মহানুভবতা এসবই আল্লাহর শ্রেষ্ঠত্ব, অনন্য গৌরব ও অসীম জালাল বা ঔজ্জ্বল্যের কারণেই বান্দারা পেয়ে থাকে। মহান আল্লাহর জালিল নামটি জালাল থেকে উদ্ভূত বলে এর অর্থ শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহত্ব, গৌরব, ঔজ্জ্বল্য ইত্যাদি তুলে ধরে। পারিভাষিক ক্ষেত্রে জালিল তাকেই বলা হয় যিনি পূর্ণতাবাচক সব গুণের অধিকারী, যেমন রাজত্ব, ধন সম্পদ, ক্ষমতা ও সম্মানের অধিকারী হওয়া। অন্য কথায়, জালিল হচ্ছেন এমন কেউ যার মোকাবেলায় সব রাজা বাদশাহ, পার্থিব ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রের মহারাজাধিরাজ ও মহাক্ষমতাধররাও অত্যন্ত অক্ষম, ক্ষুদ্র, দরিদ্র ও অভাবী। এমন পদ আসলে সে মহান সত্তার যার বিধি বিধান মেনে চলা অন্যদের জন্য ফরজ এবং অপরিহার্য। কারো কারো মতে মহান আল্লাহ জালিল কারণ তার সৃষ্টিকুল হচ্ছে বিস্ময়কর এবং তার সৃষ্টির মধ্যে মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং অনন্য গৌরব গরিমার বিষয়টি ফুটে ওঠে।
মহান আল্লাহ অন্য যে কারণেও জালিল বা মহামর্যাদাবান তা হল সবকিছুর উপর রয়েছে তার কর্তৃত্ব ও জ্ঞান। মহান আল্লাহর জালিল নাম তার সৌন্দর্যকেও তুলে ধরে। জামিল শব্দের মাধ্যমে বাহ্যিক সৌন্দর্যকে বোঝানো হয়। অন্যদিকে জালিল বলতে আধ্যাত্মিক বা সুপ্ত সৌন্দর্যের ধারণা দেওয়া হয়। অস্তিত্বের জগতে সৌন্দর্য ও পূর্ণতাবাচক যা কিছু রয়েছে সবই মহান আল্লাহর সত্তাগত আলোকমালা ও গুণেরই প্রকাশ। মহান আল্লাহর বিধিনিষেধ বা আদেশ নিষেধ সৌন্দর্য ও পূর্ণতার মতোই। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি নিজ নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে বোঝানো হচ্ছে যে বাহ্যিক ধর্মীয় দায়িত্বগুলো পালন আধ্যাত্মিক পবিত্র নিয়ে আনে, আর এই আত্মিক পবিত্রতা হৃদয়ের সৌন্দর্যকে করে নিশ্চিত।
যাকাত দিতে গেলে বাহ্যিক দৃষ্টিতে সম্পদ কমে যায়, কিন্তু বাস্তবে তা বরকত ও প্রাচুর্য তথা সমৃদ্ধি নিয়ে আসে, ফলে মানুষের ভেতরটা হয় সুন্দর। তাই আল্লাহর খাঁটি বান্দারা মন ও প্রাণ দিয়ে আল্লাহর আদেশ ও নিষেধগুলো মেনে চলেন। পবিত্র কোরআনও মহান আল্লাহর জামাল ও জালালের প্রকাশ। সূরা আসরার 82 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত, গুণাগারদের তো এতে শুধু ক্ষতি বৃদ্ধি পায়। অন্য কথায়, কোরআন খোদাদ্রোহীদের পথ দেখায় না, আর তারা কোরআন থেকে দূরে থেকে নিজেদের ক্ষতি বাড়িয়ে চলে।
মহান আল্লাহর জালিল নামের আরেকটি অর্থ হল আল্লাহ সবাইকে দেখতে পেলেও কোনো চোখই আল্লাহকে দেখতে সক্ষম নয়। সূরা আরাফের ১৪৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, তারপর মুসা যখন আমার প্রতিশ্রুত সময় অনুযায়ী এসে হাজির হলেন এবং তার সাথে তার পরওয়ারদিগার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রভু, তোমার দিদার আমাকে দাও যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে থাকো, সেটি যদি স্বস্থানে দাঁড়িয়ে থাকে তবে তুমিও আমাকে দেখতে পাবে। তারপর যখন তার পরওয়ারদিগার পাহাড়ের উপর আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাই মহান আল্লাহর জালালগুলো হচ্ছে এমনই যা পুরোপুরি বোঝা সম্ভব নয়। এমন অতি উচ্চ ও মহান আল্লাহই আবার বান্দাদের অতি আপন ও ঘনিষ্ঠ হয়ে বলেন, এমন কোন তওবাকারী আছে যে তার তওবা আমি কবুল করব? খোদা সন্ধানী ও খোদার প্রতি আহ্বানকারী কেউ কি আছে যার আহ্বানের জবাব আমি দেব? আমি তো অন্য সব কিছুর চেয়ে তাদের বেশি কাছে রয়েছি।
সূরা মুজাদিলার সপ্তম আয়াতে মহান আল্লাহ বলছেন, আপনি কি ভেবে দেখেননি যে নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিচ্ছু আছে আল্লাহ তা জানেন? তিন ব্যক্তির এমন কোনো পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ না থাকেন, এবং পাঁচজনেরও হয় না যাতে তিনি ষষ্ঠ না থাকেন। তারা এত অপেক্ষা কম হোক বা বেশি হোক, তারা যেখানেই থাকুক না কেন, তিনি তাদের সাথে আছেন। তারা যা করে তিনি কিয়ামতের দিন তা তাদেরকে জানিয়ে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। যারা মহান আল্লাহর জালিল নামের রঙে রঙিন, তারা নিজ ইচ্ছাগুলোকে মহান আল্লাহর ইচ্ছা আর আদেশের সঙ্গে এক করে নেন মন ও প্রাণ দিয়ে। মহান আল্লাহর জালিলের রূপে তারা হন ভীত বিহবল ও জামিলের আলোয় বিমোহিত। আর মহান আল্লাহ এমন ব্যক্তিকে দেন সম্মান ও শ্রেষ্ঠত্ব, ফলে সবাই তার মহত্বের প্রতি হয় শ্রদ্ধাশীল ও বিনম্র এবং তার ক্ষমতার প্রতি হয় ভীতচকিত।
একবার এক ব্যক্তি মহানবীর সামনে দোয়ার হাত উঠিয়ে বলছিলেন, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, হে জালাল ও দয়া বা অনুগ্রহের অধিকারী। মহানবী বললেন, মহান আল্লাহকে যখন এই নামে ডেকেছ তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহর কাছে যা ইচ্ছা তা চাও। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আলোচনাটি শুনলেন, এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ১ আগস্ট রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, শোকাবহ আগস্ট শুরু ইত্তেফাক। দিনভর ভোগান্তির পর রাতে বাস লঞ্চ চলার অনুমতি প্রথম আলো। ঢাকামুখী জনস্রোত মানবজমিন। পল্লবী থানায় আরেকটি মামলা, আলোচনায় থাকতে বিতর্কে জড়ান হেলেনা, যুগান্তর। বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতায় সবচেয়ে এগিয়ে খালেদা জিয়া, বললেন প্রধানমন্ত্রী কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, কেরলে ফের ছড়াচ্ছে জিকা, নতুন করে আক্রান্ত আরও 2 জানালেন স্বাস্থ্যমন্ত্রী, আনন্দবাজার পত্রিকা। এক কাপ চায়ের দাম 15 লক্ষ টাকা মোদিজি খাওয়াচ্ছে, বললেন মদনদা। আজকাল মমতার দিল্লি সফরের পাল্টা, আগস্টে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতাদের সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব সিরাজুল ইসলাম, খুলেছে পোশাক কারখানা, ভোগান্তি নিয়ে আজও ফিরছেন শ্রমিকরা, এটি হলো দৈনিক মানবজমিনের শিরোনাম, কি বলবেন আপনি?
বাংলাদেশে করোনা ভাইরাসের মহামারীর মধ্যে পোশাক কারখানা খুলে দেওয়া হচ্ছে, অথচ করোনা ভাইরাস মোকাবেলার জন্য, করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য লকডাউন দেওয়া হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই লকডাউন কঠোর হবে। আমরা অবশ্য সরকারের পক্ষ থেকে চেষ্টা দেখেছি যে সরকারের পক্ষ থেকে এই লকডাউন কঠোর করার চেষ্টা করা হয়েছে এবং এজন্য লোকজনকে জরিমানা করা হয়েছে, আটক করা হয়েছে, এরকম অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে লোকজন এই লকডাউন মানতে চায়নি, তা আমরা দেখেছি। এর ভেতরে পোশাক কারখানার মালিকরা সরকারের কাছে দাবি জানিয়ে বসলেন যে কারখানা খুলে দিতে হবে এবং তাদের দাবির মুখে অনেকটা নতি স্বীকার করে সরকার এই কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঈদুল আজহা উপলক্ষে পোশাক কারখানার লক্ষ লক্ষ যে শ্রমিক ঢাকা ছেড়ে গ্রাম অঞ্চলে গিয়েছিলেন, তারা কিন্তু এখন ফিরে আসতে বাধ্য, তাদের চাকরি বাঁচাতে, জীবন জীবিকার স্বার্থে। এই পোশাক কারখানা খুলে দেওয়ার ভেতর দিয়ে ভালো মন্দ সব দিকই পরিষ্কার হয়। ভালো দিক হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছিলেন বা কর্মহীন হয়েছিলেন, তারা আবার কাজে যোগ দিতে পারলেন, তার মানে তারা আবার আয়ের পথে ফিরলেন। আর নেতিবাচক দিক হচ্ছে যে সরকার যেন মনে হচ্ছে দেশের গরিব মানুষের কি হবে সেটার চেয়ে ধনীদের স্বার্থ দেখার পক্ষে বেশি অবস্থান নিয়েছে। এই অবস্থায় গরিব মানুষের পাশে সরকার কিন্তু প্রয়োজনীয় বা যথেষ্ট পরিমাণে সাহায্য নিয়ে দাঁড়াতে পারছে না বা পারবে না, এটা বাংলাদেশের বাস্তবতা। তাহলে তাদেরকে লকডাউন মানার কথা জোরালোভাবে বলাটাও মুশকিল।
ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না তার দেশ, আপনার পর্যবেক্ষণ কি?
জি, ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন যে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না তার দেশ, এ বক্তব্যকে আমরা নিশ্চয়ই স্বাগত জানাই, কিন্তু প্রশ্ন আছে, প্রশ্ন বহু। একটি প্রশ্ন হচ্ছে রাষ্ট্রদূত সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তার দেশ অটল থাকতে পারবে তো, তাদের এই কথা আর কাজে মিল থাকবে তো? উত্তেজনা ইরানের সঙ্গে আমেরিকা বাড়াতে চায় না তো কে চায়? কারা ইরানের সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে? কারা ইরান সীমান্তে সন্ত্রাসীদেরকে উস্কে দিচ্ছে? কারা সিরিয়ায় সন্ত্রাসীদের উস্কে দিয়েছে? কারা ইরাক দখল করেছে এবং আফগানিস্তান দখল করে ইরানকে চাপে ফেলার চেষ্টা করেছে? এই প্রশ্নগুলোর কোনো জবাব কিন্তু আমেরিকার হাতে নেই। ফলে আমেরিকা বা আমেরিকার রাষ্ট্রদূত যা বলে তা যে খুব বিশ্বাসযোগ্য আমরা তা মনে করি না। যদি তারা এই বিশ্বাসের প্রমাণ দিতে পারে তাহলে আমরা তখন বলবো যে হ্যাঁ, আমেরিকার পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে, এটি গ্রহণযোগ্য। পাশাপাশি একথাও বলবো যে আমেরিকা যেমন উত্তেজনা বাড়াতে চায় না বলে বক্তব্য দিয়েছে, ইরান বা মধ্যপ্রাচ্যের অনেক দেশই আমেরিকার সাথে উত্তেজনা বাড়াতে চায় না, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদেরকে যদি প্রত্যাহার করা হয় তাহলে উত্তেজনা প্রশমনের পথ বেরিয়ে আসে এবং এই এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসে। ফলে বক্তব্য না, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি। এই কাজটি যত তাড়াতাড়ি মার্কিন সরকার করবে ততই মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্বের মানুষের জন্য মঙ্গল।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মমতার দিল্লি সফরের পাল্টা, আগস্টেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতাদের, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের পর এবার তৎপর বিজেপিও। ভোট পরবর্তী হিংসা নিয়ে আগস্টের প্রথম সপ্তাহে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবে বাংলার বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল, যে দলের নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলার সমস্ত বিজেপি সাংসদ দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিজেপি সাংসদরা রাজ্যে ভোট পরবর্তী হিংসাসহ একাধিক বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রীর কাছে। এ পরিস্থিতিতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত চরমে। মুখ্যমন্ত্রী দিল্লি সফরের পরই শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষদের দিল্লিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার যে পরিকল্পনা, তা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের উপর পাল্টা চাপ সৃষ্টির কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বেকারত্বের জ্বালা সইতে না পেরে আত্মঘাতী ইঞ্জিনিয়ার দৈনিক আজকালের এশিয় নামের খবরে লেখা হয়েছে, চাকরি না পেয়ে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিল 25 বছরের বিটেক ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম। ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গামালি এলাকায়। শাহিনুরের মা শাহনাজ বেগম বলেন, আমার ছেলে 2 বছর আগে রেলের পরীক্ষায় পাশ করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত চাকরি পায়নি, আর সেই যন্ত্রণা সারাক্ষণ তাকে কুরে কুরে খেত। আসলে চাকরি না পেয়ে আমার ছেলে এই পথ বেছে নিল। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। এখন রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 21তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি বাবুল আখতার।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
জীবনের সব তৎপরতা আর কর্মসূচিকে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার আওতাধীন রাখা খুবই জরুরি এবং ইসলাম এই বিষয়টিকেও খুব গুরুত্ব দিয়ে থাকে। আর এই বিষয়টি শেখার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হল পরিবার। ধর্মীয় নীতিমালা এবং সামাজিক আচার আচরণ ও প্রথার আলোকে শিশু ও কিশোরদেরকে দায়িত্বশীল, সুশৃঙ্খল ও পরিকল্পিত জীবনযাপনে অভ্যস্ত করানোর প্রাথমিক ও অন্যতম প্রধান ক্ষেত্র হল পরিবার। মানুষের জীবনে নানা সমস্যা ও অচলাবস্থার অন্যতম কারণ হল শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার অভাব। জীবনের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার রয়েছে অনেক সুফল। সুশৃঙ্খল ও পরিকল্পিত জীবন মানুষের সময়কে নষ্ট হতে দেয় না ও জীবনের নানা লক্ষ্য পূরণে সহায়ক হয়। মানুষকে তার লক্ষ্য অর্জনের জন্য ধাপে ধাপে এগোতে হয়, কারণ মানুষ একই সময়ে অনেক কাজ সম্পন্ন করতে পারে না। তাই খুব তড়ে ঘড়ি করে 24 ঘন্টার মধ্যে বহু কাজ সম্পন্ন করার চেষ্টা করা উচিত নয়। উদ্দিষ্ট কাজগুলোর মধ্যে যে কাজগুলো বেশি জরুরি আগে সেসব সম্পন্ন করতে হবে, আর কোন কাজগুলো কখন করতে হবে তার সময় নির্ধারণ করে নেওয়া উচিত।
মানুষের কিছু কাজ থাকে যা ব্যক্তিগত ও কিছু কাজ আবার সামাজিক।
এসব কাজের জন্যই উপযুক্ত সময়ে বাছাই করা উচিত, যাতে সবাই তা থেকে সবচেয়ে বেশি লাভবান হতে পারে। শিশু কিশোরদের ক্ষেত্রে এটা শেখাতে হবে যে খেলাধুলা, খাওয়া দাওয়া, ইবাদত ও পড়াশোনা এসব কিছুর জন্যই থাকতে হবে সুনির্দিষ্ট সময় এবং কর্মসূচি। ব্যক্তিগত কাজে সুশৃঙ্খল হওয়া হঠাৎ করে নেয়া কোনো সিদ্ধান্তের মাধ্যমে সম্ভব হয় না। শিশু কিশোরদেরকে এই ব্যাপারে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিতে হবে, যাতে তা তাদের মধ্যে সারা জীবনের জন্য রুটিন বা বদ্ধমূল বিষয় হয়ে যায়। শিশু ও কিশোরদেরকে দায়িত্বশীল, সুশৃঙ্খল ও পরিকল্পিত জীবনযাপনে অভ্যস্ত করানোর কাজ বাবা মা, শিক্ষক ও অভিভাবকদের অন্যতম প্রধান দায়িত্ব। শিশুরা জন্ম থেকেই নিয়মানুবর্তিতা শিখে আসে না, এজন্য তাদের দরকার দীর্ঘমেয়াদী ও ধারাবাহিক প্রশিক্ষণ। এ ব্যাপারে তাদেরকে যত বেশি অনুশীলনে ব্যস্ত রাখা যাবে, ততই তারা উন্নতি করবে। নিয়মানুবর্তিতা শেখানোর উদ্দেশ্য হল তারা যেন নিজ জীবনকে পরিচালনার মতো যোগ্যতা অর্জন করে। নিয়মানুবর্তিতা শিশু কিশোরদেরকে নতুন ও পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে শেখায় এবং তাদের মধ্যে যৌক্তিক চিন্তাভাবনার বিকাশ ঘটায়। নিয়মানুবর্তিতা শিশু কিশোরদেরকে যথাসময়ে সঠিক পথটি বেছে নেওয়ার যোগ্যতা অর্জনের সুযোগ দেয়।
শিশু কিশোর সন্তানদেরকে নিয়মানুবর্তিতা শেখাতে গিয়ে কোনো কোনো পরিবার খুব কঠোর আচরণ করে, আবার কোনো কোনো পরিবার তাদেরকে লাগামহীন স্বাধীনতা দিয়ে রাখে এবং কোনো কোনো পরিবারের প্রধানরা এক্ষেত্রে ভারসাম্যপূর্ণ আচরণ করেন। এই শিশুক্ত শ্রেণীর অভিভাবকরা শিশু কিশোর সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ও তাদের চাহিদা পূরণের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখেন। এক্ষেত্রে ওই অভিভাবকরা নিজ শিশু কিশোর সন্তানদের বয়স ও ক্ষমতার বিষয়টি মাথায় রেখে নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ দিয়ে থাকেন। শিশু কিশোরদের মধ্যে যারা খুব ছোট তারা কেবল খেলতে অভ্যস্ত, তারা যে সবসময় নিজের সব খেলনা গুছিয়ে রাখবে ও নিজ ঘর পরিপাটি করে রাখবে সেই প্রত্যাশা তাদের কাছ থেকে করা উচিত নয়। তাই খুব কঠোরতা দেখাতে গেলে তারা নিয়ম মাফিক তো হবেই না, বরং আরও অগোছালো হয়ে উঠতে পারে। অন্যদিকে যেসব অভিভাবক সন্তানদের সবসময় সব কিছুতে যেমন খুশি তেমন চলার সুযোগ দেন, তারাও নিয়মানুবর্তিতা শেখাতে ব্যর্থ হন, কারণ তারা নিয়মানুবর্তিতার এবং গোছানোর ও পরিপাটি হওয়ার কোনো কাজই শিশুকে করতে দেন না। এসব কাজ হয় নিজে করেন অথবা অন্য কাউকে দিয়ে করান, ফলে শিশু কিশোর সন্তানরা এসব বিষয়ে মনোযোগী হতে পারে না। এই শ্রেণীর বাবা মা বা অভিভাবক মনে করেন যে শিশু কিশোররা বড় হলে এমনিতে নিয়মানুবর্তিতা শিখবে, তাই তাদের উপর কোনো কাজে চাপিয়ে দেওয়া উচিত নয়। আর এই ধরনের নীতির পরিণতিতে শিশু কিশোররা হয়ে পড়ে দায়িত্বজ্ঞানহীন।
অন্যদিকে সচেতন ও মধ্যপন্থী অভিভাবকরা শিশু কিশোর সন্তানদের সঙ্গে সবসময় যৌক্তিক ও সর্বোত্তম এবং দৃঢ়তাপূর্ণ আচরণ করে থাকেন, তবে তারা কখনো নিয়মানুবর্তিতা শেখাতে শিশু কিশোর সন্তানকে মারধর করেন না, বরং নিজেরাই শিশু কিশোর সন্তানদের জন্য নিয়মানুবর্তিতার আদর্শ দৃষ্টান্ত হয়ে থাকেন। তারা এসব বিষয়ে কঠোরতা না দেখিয়ে বয়স ও ক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখেন। ইসলাম ধর্ম এ ধরনের মধ্যপন্থা অবলম্বনেরই পরামর্শ দেয়। ইসলাম পরিবারের সব সদস্যের সঙ্গে ভারসাম্যপূর্ণ আচরণ করতে বলে। শিশু কিশোর সন্তানদের উপর অযৌক্তিক কড়াকড়ি আরোপ তাদের প্রতিভার বিকাশ ঘটানোর পথে বাধা হয়ে উঠতে পারে বলে ইসলাম তার সমর্থন করে না। সন্তানদের উপর সাধ্যাতীত কিছু চাপিয়ে দেওয়া হলে তারা বিপদগামীও হতে পারে, আবার তাদেরকে লাগামহীন স্বাধীনতা দেওয়াকেও ইসলাম সমর্থন করে না। শিশু কিশোররা হচ্ছে অনুকরণ প্রিয়, তাই তাদেরকে সুশৃঙ্খল করতে হলে আগে বাবা মাকেই এক্ষেত্রে আদর্শ হতে হবে। অভিভাবক যদি নিজের কাপড় চোপড় গুছিয়ে না রাখেন ও গাড়ি চালানোর সময়ও নিয়ম মেনে না চলেন, তাহলে সন্তানরাও এক্ষেত্রে বড়দেরই অনুসরণ করবে।
অভিভাবক যদি নিজের কাপড় চোপড় গুছিয়ে না রাখেন ও গাড়ি চালানোর সময়ও নিয়ম মেনে না চলেন, তাহলে সন্তানরাও এক্ষেত্রে বড়দেরই অনুসারী হবে। শিশু কিশোররা যে বড়দের থেকেই সব কিছু শেখে, এ বিষয়টি সব বাবা মাকে মনে রাখতে হবে।
শিশু কিশোরদেরকে কোনো বিষয় একবার বলে দিলেই তারা যে সবসময় মনে রাখবে এমন প্রত্যাশা করাও ঠিক নয়। তাই নিয়মানুবর্তিতা সংশ্লিষ্ট বিষয়গুলো মাঝে মধ্যেই তাদেরকে মনে করিয়ে দিতে হবে। শিশুর যখন অনেক বেশি খেলনা থাকে তখন সেসব পরিপাটি ও গুছিয়ে রাখা তার একার পক্ষেও সম্ভব নয়। তাই খেলা শেষে এ বিষয়ে তাকে সহায়তা করতে হবে এবং বলতে হবে যে আসো আমরা সবাই মিলে আগের সব খেলনাগুলো গুছিয়ে ফেলি এবং এরপর নতুন খেলনাগুলো দিয়ে খেলা শুরু করব। জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ ও তাতে অভ্যস্ত করানো শিশু কিশোর সন্তানদেরকে দেয় টেনশনমুক্ত জীবন ও প্রশান্তি, এবং তা ভবিষ্যৎ সৌভাগ্য অর্জনের পথকে করে তোলে প্রশস্ত। শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। আলোচনাটি শুনলেন। এবার সংক্ষিপ্ত সংবাদ। ওমান সরকার ঘোষণা করেছে সম্প্রতি দেশটির উপকূলে একটি ইসরায়েলি জাহাজে হামলা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা পুরোপুরি সত্য নয়। জাহাজটি ওমানের আঞ্চলিক পানিসীমার বাইরে হামলার শিকার হয়েছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির অভিষেক হচ্ছে 3 আগস্ট, আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাবেন সর্বোচ্চ নেতা। তুরস্কে দাবানল নেভাতে অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে ইরান, জানালেন প্রেসিডেন্ট এরদোগান। বিমানটি একসঙ্গে পানি ঢালবে 30 টন। এবং ভারত চীনের মধ্যে সামরিক সংলাপে হট স্প্রিং, গুগরা ও পূর্ব লাদাখ থেকে দুদেশের সেনা প্রত্যাহারের উপর জোর দিল নয়াদিল্লি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায়। খোদা হাফেজ। ¶¶